Welcome back to another episode of Boundless Bites. I'm your host, Reetan Khan, and today we have something truly special in store for you. On January 29th of this year, a remarkable event unfolded at Bengal Shilpaloy in the heart of the capital. The Gantapash Abdur Razak Foundation, in collaboration with University Press Limited, UPL, unveiled a gem from the annals of academic history. Professor Razak's groundbreaking 1950 PhD thesis from the London School of Economics titled Political Parties in India saw the light of day in the form of a book for the very first time. Now, you might be wondering why this is so special. Well, the depth and insights of this work have remained under wraps for so long. Today we will uncover this literary treasure with none other than Salimullah Khan as he shares his critique on this masterpiece. For our listeners, I've gone the extra mile to enhance the audio quality, ensuring an unparalleled listening experience for all of you. Before we dive deep into this discussion, a quick note. If you enjoy this episode and topics of a similar nature, do drop us a note at editor@boundlessbites.com. We love hearing from our listeners and tailoring our content to your interests. All right, let's not keep you waiting any longer. Let's dive into the world of political parties in India. Salimullah Khan, the stage is yours.
আমি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এছাড়া যারা নানা মাধ্যমে শুনছেন তাদের মধ্যে আমাদের বয়োজ্যেষ্ঠ মা বাবেরা আছেন ভাই বোনেরা আছেন এবং ছেলেমেয়েরাও আছেন আমরা নানা যুগের লোক এক জায়গায় হয়েছি অধ্যাপক রাজ্জাকের বই সম্পর্কে অনেক কিংবদন্তি আছে আপনারা জানেন তিনি এটা পিএইচডি থিসিস হিসেবে লেখা শুরু করেছিলেন এবং এটা জমা দিয়ে অথবা না দিয়ে তিনি ডিগ্রি না নিয়ে ফিরে এসেছেন এ নিয়ে অনেক কিংবদন্তি তৈরি হয়েছে আমি সেগুলিতে বেশি সময় ব্যয় করব না আরও কেন্দ্র হচ্ছে তার গবেষণা যাকে নির্দেশক ছিলেন হ্যারল্ড লাস্কি এবং তিনি মারা গিয়েছেন সেই বছর 1950 সনের মার্চ মাসের মাঝামাঝি এবং রাজ্জাক সাহেব আমি রাজ্জাক সাহেবই বলি আমি সার্টার বলি না আপনারা আশা করি বেদাবি নেবেন না এবং আমি এটা পছন্দও করি না এইভাবে কাউকে বলার সময় থার্ড পার্সনে স্যার বলা সামনাসামনি স্যার বলা যায় স্যার বলেছেন এটা আমাদের একটা বাংলা পেটোয়া তৈরি হয়েছে আর কি ভাষায় তো আমি রাজ্জাক সাহেবই বলবো যেমন লিটুভাই যেভাবে বলেছেন সেটাই বোধহয় আমার মনে হয় ন্যায়সঙ্গত হবে তো তিনি ডিগ্রি না করে আসার জন্যে নানা রকমের গুজব হয়েছে কিন্তু এই থিসিসের সাথে আমরা সম্পূর্ণ অপরিচিত ছিলাম এ কথা সত্য নয় 1957 সনে অন্তত একটি অধ্যায় যেটার নাম দি মাইন্ড অফ দি এডুকেটেড মিডল ক্লাস উনি বলতে এডুকেটেড বলতেন তো সেইটা নিউ ভ্যালিউজ নামক একটা পত্রিকায় বেরিয়েছিল 1957-58 হবে ওই বছর আমার জন্ম হয় তো সেই জন্য ঠিক আমি দেখি নাই পরে আমি দেখলাম যে অধ্যাপক আনিসুজ্জামানের থিসিসের শেষে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য যেটা 1964 বের হয় তাতে ওটা লিপিবদ্ধ আছে এর বাংলা অনুবাদও আমি পড়েছি বক্তব্য নামক পত্রিকা যেটা মোহাম্মদ জাহাঙ্গীর সম্পাদনা করতেন সুতরাং এটা সম্পূর্ণ অপরিচিত ছিল না মানে ভাব সবগুলো টিপতে হয় না ওই চ্যাপ্টার যদি কেউ পড়ে থাকেন তাহলে রাজ্জাক সাহেব কী লিখবেন কোন ধরনের লিখবেন তা বোঝা যায় আমি পড়ে দেখলাম এই বইটা দুদিন আগে আমি পেয়েছি আমি 6টা চ্যাপ্টার পড়েছি দ্রুত পড়া যাকে বলে দ্রুত পঠনের মতো আর কি র্যাপিড রিডিং তাহলে দেখলাম ওই চ্যাপ্টারটাই সবচেয়ে ভালো লেখা আশা করি সম্পাদক সাহেব আমার সাথে দ্বিমত করবেন না অন্যগুলিও ভালো বেশি কিছু লিখতে হয় না অল্প পড়লেও বোঝা যায় তো আমি অধ্যাপক রওনক জাহানের বক্তৃতা শুনতে আমি একটা ঘুমিয়ে পড়ছিলাম আমি অত লম্বা বক্তৃতা দেব না সেটার জন্য আর একটা উনি যেমন প্রস্তাব করেছেন অনুষ্ঠান লাগবে সেখানে আমরা আলোচনা করব রাজ্জাক সাহেবের থিসিসের নাম দেখে বোঝা যায় যে নাম হচ্ছে পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া এখন সকলে আমরা মুখস্থ জানি ভারতের পলিটিক্যাল পার্টি বলতে কংগ্রেস মুসলিম লীগ পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি ইত্যাদি বলা হয় কিন্তু সেগুলির কোনো ইতিবৃত্ত তিনি লেখেননি তিনি বলছেন জিনিসটাকে এইভাবে পুনর্নামায়ণ করা যেতে পারত যে দ্য ল্যাক অফ এ পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া অথবা ইট ইজ অ্যাবাউট অ্যান অ্যাবসেন্স অ্যাবাউট সামথিং কল ল্যাকিং কোনো যা নাই শূন্যস্থানীয় তো কথা বলা যায় যে ভারতের পলিটিক্যাল পার্টি হয়নি কেন উনি বলেন পলিটিক্যাল পার্টির নামে যা হয়েছে এগুলো সে পলিটিক্যাল মুভমেন্ট রাজনৈতিক আন্দোলন আন্দোলন মানে কি সেগুলিতে মানুষের প্রোগ্রাম আমি ক্ষমতায় গেলে কি করব সেটা নেই বরঞ্চ আমরা কোনটার অপসারণ চাই আমরা বিদেশি শাসনের অবসান চাই সেটাও কংগ্রেস বলা শুরু করেছে 1929 পরে কিন্তু কংগ্রেস তো গঠিত হয়েছে 1885 সনে এবং তাও করেছে একজন ফরেন ব্যুরোক্র্যাট অ্যালান হিউম। কাহিনিগুলো সবাই জানেন। রাজগ সাহেবের প্রশ্ন করার ধরন থেকেই বোঝা যায় উনি বললেন তাহলে কেন হয় নাই ভারতে যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। উনি গান্ধীকে মহাত্মা গান্ধী লেখেন না, সবসময় দেখবেন লিখছেন মিস্টার গান্ধী, এটা মোহাম্মদ আলী জিন্নার মতো। তা একটা কিংবদন্তি আছে আমি সেটাই বলি, এই বইয়ের সবচেয়ে বড় গৌরব কী তাহলে? এটা তো পিএইচডি থিসিসের মতো বই না। এই বই যে পিএইচডি থিসিস হিসেবে উনি পেশ করেননি বা গৃহীত হয় নাই, এই হচ্ছে এই বইয়ের সবচেয়ে বড় গৌরব। কারণ পিএইচডি থিসিস আমি অনেক পড়েছি, সব না পড়লেও রণজিৎ গুহের থিসিস পড়েছি, আমাদের সালাউদ্দিন আহমদের থিসিস পড়েছি, আরও অনেক ভালো থিসিস বেরিয়েছে। ওইগুলির যে গঠন অল্প পিরিয়ডের উপর, 20 বছরের উপর, 25 বছরের উপর, যেমন সালাউদ্দিন আহমদের থিসিস 60-এর দশকে গোড়াতে বেরিয়েছে, ই যে ব্রিল থেকে বেরিয়েছে নেদারল্যান্ডসের, সেটা কি সোশ্যাল চেঞ্জ অ্যান্ড সোশ্যাল আইডিয়াজ ইন বেঙ্গল, কত 1818 থেকে 1835, ধরেন 17 বছরের। রামমোহন রায়কে উনি ওখানে হিরো বানিয়েছেন, কিন্তু রাজ্য সাহেবের বই পড়লে বোঝা যাবে উনি রামমোহন রায়কে তুলোধুলো করেছেন। একটা উদাহরণ দিই, 1830-এর দশকে মানে অর্থাৎ 1830 যখন হয়েছে জুলাই মাসে ফ্রান্সে বিপ্লব হয়েছে, যাকে জুলাই বিপ্লব বলে। কথিত আছে রাজা রামমোহন রায় কলকাতায় পাঠিয়ে দিয়েছেন, অনুমান করি সেখানে কিছুটা পানীয় থাকবে, কিছু খাদ্য থাকবে। রাজা সাহেব কোর্টকে বলছে ইট ওয়াজ এ স্টেজিং, একটা পরাধীন দেশের তৃতীয় শ্রেণীর প্রজা যখন আর একটা গণতান্ত্রিক বা রিপাবলিকান দেশের বিপ্লবের সংবর্ধনা করে, বলে কেমন কি একটা কৃত্রিম কৃত্রিম লাগে। এ ধরনের বহু কথা উনি বলেছেন। দ্বারকানাথ ঠাকুর ছিলেন সল্ট দেওয়ান, লবণ ব্যবসায়ী। রামমোহন রায় যে চাকরি করতেন দেওয়ান, 50 টাকা বেতন পেতেন, অথবা উত্তরপাড়ার জমিদাররা, এখানে বোধ হয় ছাপায় মাঝে মাঝে কিছু ভুল হয়েছে, আর আর ভাই উত্তরপাড়াটা উল্লারপাড়া হয়ে গেছে এরকম ছোটো করে, রিপনের জায়গায় লিটন হয়ে গেছে, এগুলি আমি বলছি পর দ্বিতীয় সংস্করণে আমাদের করার অনেক কাজ রয়েছে। তো এই জমিদারদের বেতন ছিল 50 টাকা, তারা কী করে ল্যান্ড ওনার হলো? রাজ্য সাহেব কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমাদের চিরস্থায়ী বন্দোবস্তে বলে জমিদারি প্রত্যার হস্তান্তর হয়েছে। উনি বলেন অনেক নতুন ব্যবসায়ী মুৎসুদ্দি যারা ইংরেজদের সাথে সম্পর্ক রাখতেন তারা জমির মালিক হয়েছেন, সে বিষয়ে সন্দেহ নাই। যে কথাটা অনেক নতুন করে বলেছেন, অন্যদের তুলনায় বলছি 70 বছর আগে, যে পুরনো যে জমিদার ছিল মুঘল আমলের, নামটা উচ্চ না করলে বোঝা যায়, তাদের কেউই ইংরেজ আমলে আর জমিদারি পাননি। একটা কথা যদি নাম কবি উল্লেখ করেন নাই, তবে দুইজন হুমায়ুন কবির এবং কাজী আব্দুল উদুদ বারবার তাদের লেখায় জোর দিয়েছেন বাংলার মুসলমানদের কথা ইত্যাদিতে, যেটা বললে লাখেরাজ বাজে আপ্তি। যেমন আমাদের বন্ধু মাহরুখ মহিউদ্দিনের প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে একটা বইয়ের প্রকাশন উৎসব হয়েছে, দ্য পলিটিক্স অব ল্যান্ড ল নামে। সেখানে ভদ্রলোক আমার বন্ধু অস্ট্রেলিয়াকে ওদের নিউজিল্যান্ড থেকে থিসিস করেছেন, সেখানে লাখেরাজ বাজেয়াপ্তি সংক্রান্ত কোনো কথাই নাই। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত থেকে শুরু করেছেন জমিদারি প্রথা উচ্ছেদ বলে 1950 সালে যে ঘটনা আমরা ঘটিয়েছি, সেই জমিদারি প্রথার উচ্ছেদ প্রবর্তন হয়েছে 1793-তে আমরা ধরে নেই। কিন্তু যারা নবাবি এবং বাদশাহী অথবা জমিদারি নানা সনদ বলে লাখেরাজ মানে ট্যাক্স ফ্রি আপনার করমুক্ত জমি ভোগ করত, সেগুলো ইংরেজরা ধীরে ধীরে কেড়ে নেন, কেউ সনদ দেখাতে পারছে না বলে। এইভাবে বাংলার পুরনো ভূমি অধিকারী শ্রেণীর মধ্যে আমূল পরিবর্তন হয়। রাজীব সাহেব এই কথাটা না বললেও এটা ইমপ্লিকেশনের মধ্যে আছে। সার কথাটা হলো, নতুন যে রাজনৈতিক আন্দোলন শুরু হলো, যেটা 1757-1857 100 বছরের কথা বাদ দেই, সেটার পরে যেটিকে সিপাহী বিদ্রোহ বলা হয়, তারপরে যে আন্দোলন শুরু হলো উনি বলেন সেইটা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অন্য কোনো শব্দ না পেয়ে উনি বললেন মধ্যশ্রেণী বলবো, মিডল ক্লাস, কোথাও কোথাও বুর্জোয়াজি কথাটা উনি লিখেছেন। যেহেতু উনি লাস্কির ছাত্র ছিলেন, লাস্কির কাহিনীটা একটু আমি একটু পরে বলছি। তো তারপরে তিনি দেখলেন কি অন্য দেশে মধ্যশ্রেণী বলতে যা বোঝায়, অর্থাৎ সর্বোচ্চ শ্রেণী আর সর্বনিম্ন শ্রেণীর মাঝামাঝি একটা শ্রেণী, ব্যবসা বাণিজ্য এবং জীবনের নানা রকমের বৃত্তিকে কেন্দ্র করে গড়ে ওঠে প্রফেশনাল ক্লাস, সেইভাবে ভারতেরটা হয়নি। এটা হয়েছে প্রথমত সরকারি চাকরির সূত্রে, সরকারি মানে কোম্পানির চাকরি, এবং পরবর্তীকালে আইন পেশা, যেমন ICS হওয়াতে তাদের অনেক পরের ব্যাপার। এই শ্রেণীতে উনি নাম দিয়েছেন, তাদের একমাত্র মূলধন হচ্ছে লেখাপড়া, সোশ্যাল মোবিলিটির। সালাউদ্দিন সাহেব যেটাকে সোশ্যাল চেঞ্জ বলে বিরাট অকারণে লায়োনাইজ করেছেন, আপনারা দেখে গেছেন সেটা একটা ফুটনোট মাত্র। এই জন্য আমি এখন আমার বক্তৃতা যা বলবো ভেবেছি সেটাই বলি। এই বইটা এত বছর প্রকাশিত হয়নি কেন? এই যে নানা যুক্তি আমরা দিচ্ছি, আমাকে রাজ্জাক সাহেব এটা দিয়েছিলেন, আমি টাইপ করতে গিয়ে হারিয়ে গেছে, এগুলি আপনার আব্বা বলেছেন, আমি বলছি এহ বাহ্য। রাজ্জাক সাহেবকে ঘিরে যারা ছিলেন, যাদেরকে তার বন্ধু বলতে পারেন, ছাত্র বলতে পারেন, তাদের পক্ষে এই বইয়ের বক্তব্য হজম করা সম্ভব ছিল না। কথিত আছে, এটা বোধহয় আমসাপা এই কিংবদন্তি চালু করেছেন, যদ্যপি আমার গুরুতে, লাস্টকে তাকে জিজ্ঞাসা করেছিলেন, রাজ্জাক, ইউ হ্যাভ অল দি মেক আপ অফ বিইং এ নেহরু। রাজ্জাক সাহেব নাকি উত্তরে বলেছিলেন, বলে আই এম হ্যাপি টু বি এ ফলোয়ার অফ জিন্না, আই ডোন্ট ওয়ান্ট টু বি এ নেহরু। এর মধ্যে তাদের মধ্যে যে বহাসটা আছে, রাজ্জাক সাহেবের রসিকতাটা সবসময় আছে। এখন আমি রওনা কাপার মতো চ্যাপ্টার বা চ্যাপ্টার সামারি না করে আপনাদের বলি, এই বইতে আটটা চ্যাপ্টার আছে। প্রথমটা তো প্রাথমিক একটা উনি ইন্ট্রোডাকশন লিখছেন। আমি সবিনয়ে রাজ্জাক সাহেবের পক্ষ নিয়েই বলছি, যদিও উনি আমাকে উকিল নিয়োগ করেননি, এই বইটা সম্পূর্ণ। মানে এখন অসম্পূর্ণ যেটা আছে, এখানে একটা বিবলিওগ্রাফি নেই, এখানে আপনারা যে একটা ইন্ডেক্স দিয়েছেন সেটা আরও সম্প্রসারিত করা যায়, আমি সেইগুলির কথা বলছি না। কারণ বই লেখার পরেই ইন্ট্রোডাকশনটা লেখা হয়, ছয় পৃষ্ঠার যে ইন্ট্রোডাকশনটা লিখেছেন এইটা কনক্লুশনের চেয়েও ভালো, এখানে আর কিছু বলার নেই। আরও দশটা থিসিস লেখা যেতে পারে, কিন্তু যে কথা উনি বলছেন, কোন সময় বইটা লেখা হয়েছে এটা চিন্তা করুন আপনারা, আমি আপনাদের সাথে আলোচনা করতে বসতে চাচ্ছি। 1945 সালে রাজ্জাক সাহেব ঢাকা থেকেই গেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, সেখানে লাস্কে সাহেব 1920 থেকেই লেকচারার হিসেবে আছেন। লাস্কে সাহেবের বাড়ি হচ্ছে আদিতে পোল্যান্ডে, পোলিশ জু, আশা করলে ধর্ম পরিচয় দিলে কেউ মৌলবাদী বলবেন না, কারণ এটা বলতে হবে পরিচয়ের জন্য। কিন্তু তিনি ছিলেন বিদ্রোহী, তার বাবার নাম ছিল নেথান লাস্কে। উনি বাবার ধর্ম পরিত্যাগ করে একজন খ্রিস্টানকে বিয়ে করেন, ফ্রিডা কেলি বলে এক ভদ্র মহিলাকে বিয়ে করেন, এবং উনিও বাবার কাছ থেকে বিদ্রোহ করেছিলেন। 1926 সনে যখন জেনারেল স্ট্রাইক হয় ইংল্যান্ডে, উনি একটু কমিউনিস্ট পার্টির কাছাকাছি গেছেন কিন্তু কমিউনিস্ট ছিলেন না, তখন তিনি ফুল প্রফেসর হন। তা 1950 তো মারাই গেলেন। মাঝখানে তার বিখ্যাত, এর আগে তিনি দুটো বই লিখেছিলেন, তার একটু খ্যাতি ছিল, এটা হলো প্রবলেম অফ সবরেন্টি, একটা হলো প্রবলেম অফ অথরিটি, এরকম একটা বই লিখেছিলেন। এইগুলো হচ্ছে তার প্রফেসর হওয়ার আগের বই। প্রফেসর হওয়ার পরে গেলেন রাইজ অফ ইউরোপিয়ান লিবারালিজম এবং কমিউনিস্ট ম্যানিফেস্টোটা ভূমিকা উনি লিখছিলেন তার শতবর্ষ পূর্তি উপলক্ষে। তার যে খ্যাতি ছিল ইংল্যান্ডে, তিনি শেষ পর্যন্ত লেবার পার্টির সভাপতি হয়েছিলেন 1945 সনে, যে লেবার পার্টির অধীনে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। রাজ্জাক সাহেব মাঝে মাঝে রসিকতা করে বলতেন, ইংল্যান্ডের পার্লামেন্ট ভারতকে স্বাধীনতা দিয়েছে বাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, কিন্তু তার মধ্যে একটা স্বাধীন মন দিতে বলে গিয়েছিল, আমরা সবাই এখনও তার সেই চর্চায় করছি। এই জন্য আমি বক্তৃতা শেষ করার আগে বলে রাখি, একেন আমাদের পরবর্তী কর্তব্য কী। এই বইটি ইংরেজিতে বেরিয়েছে, রাজ্জাক সাহেবের ইংরেজি আমার মতে খুবই সুন্দর ইংরেজি, মানে তার মধ্যে প্রসাদ গুণ আছে, আপনি টের পাবেন কীভাবে প্রসাদ গুণ আছে। আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে এটাকে বাংলায় করা, এবং এমনভাবে বাংলায় করা যে রাজ্জাক সাহেব পড়লে খুশি হতেন সেরকম বাংলায় করা। সেরকম করার ক্ষমতা আমাদের সকলের নাই, এটা আমি স্বীকার করে নিচ্ছি। তার ইংরেজি পড়লে বুঝতে পাবেন, ওই ধাঁচের বাংলা না লিখলে এটা বাংলা অনুবাদ ব্যর্থ হবে, মানুষের কাছে পৌঁছাতে হলে এটা বাংলায় করাতে হবে। আর যতই বলুন না কেন, রাজ্জাক সাহেব দেখিয়েছেন ইংরেজি শিক্ষার নেট ফল কী। তৎকালে উনি যখন লিখছেন 1950 নাগাদ, অনুমান করছেন ভারতের জনসংখ্যা হচ্ছে 400 মিলিয়ন, ভারত পাকিস্তান মিলে, মানে 40 কোটি, তার মধ্যে 1 লাখ মতো লোক ইংরেজি শিক্ষা শিক্ষিত। রাজ্জাক সাহেব এখানে বলছেন, তার এইটা হচ্ছে ইংরেজি শিক্ষার ফলাফল, যদি পার্সেন্টেজ যদি হিসাব করেন এটা ভয়াবহ, সেই পার্সেন্টেজ 1%-এরও 400 ভাগের 1 ভাগ। এইটা হচ্ছে ভারতে ইংরেজি শিক্ষার প্রধান সাফল্য। যা হোক, উনি ইংরেজিতে চমৎকার লিখেছেন, এই জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এখন তিনি কী বলেছেন, ওই সময় সমস্যাটা কী, তখন তো পাকিস্তান হয়ে গেছে, 1950 সনে এই বই জমা দিচ্ছেন উনি, এগুলি উনি 47-48-এর দিকে লিখছেন। তখন প্রশ্ন হয়েছিল, এই যে পাকিস্তান কন্ট্রোভার্সি, এই কথাটা মাত্র এক জায়গায় আছে এই বইতে, 116 পৃষ্ঠায় দেখবেন, অন্য কোথাও পাকিস্তানের নাম নাই। উনি বলেন, এই যে ভারত দুই ভাগে বিভক্ত হলো, এই বিষয়ে রাজ্জাক সাহেবের বক্তব্যের সাথে আমাদের এখানকার প্রগতিশীলরা কেউ একমত হয় না। রাজ্জাক সাহেব বলে, ইংরেজরা আসার আগে ভারত কি কখনো এক দেশ ছিল? উনি বলছেন, নো, ভারত এক দেশ ছিল না। তাহলে ভারতকে এক দেশ করেছে কারা? ইংরেজরা। আপনারাও তো পিছনে গিয়ে বলতে পারেন, মুঘলরাও খানিকটা করেছিল, কিন্তু যে পরিমাণ ইংরেজি শাসনে ভারত একত্রিত হয়েছে, দক্ষিণ ভারত থেকে মিজোরাম পর্যন্ত, সেরকম মুঘলরা করতে পারেনি। এটা হচ্ছে ভালো। বলে ইংরেজদের একটা বড় সাফল্য কি, তাদের বিরুদ্ধে সমস্ত ভারতীয়কে একসময় তারা ঐক্যবদ্ধকে সমর্থ হয়েছিল। কী জন্যে? তার মানে এই নয় যে সমস্ত ভারতীয় এক ক্লাস অথবা এক গ্রুপের। ইংরেজ শাসনের অবসান চাই সেটা মোহাম্মদ আলী জিন্নাও বলবে, সেটা মহাত্মা গান্ধীও বলবে। কিন্তু তারপরেও ইংরেজ শাসনে আর কোনো ভারতীয় ঐক্য হয়নি, কারণ কি এর পরের দেশটা কেমনভাবে চলবে? লাস্কে সাহেব নিজে বলতেন, তোমরা তো তোমাদের দেশে বুঝলাম একটা ইংরেজ ব্যুরোক্রেসির জায়গায় একটা ভারতীয় ব্যুরোক্রেসি বসাবা, তাতে কী পরিবর্তন হবে? এগুলো রাজ্যের সবকে প্রভাবিত করে থাকতে পারে। 1930-এর দশকে এই সমস্ত কথা বলা হয়েছিল, কিন্তু উনি যেটা দেখালেন যে ভারত তো আগেই বিভক্ত হয়েছিল। প্রশ্নটা হলো 47-এ যে বিভাগটা হয়েছে এটা সঠিক বিভাগ হয় নাই, এটা হয়েছে হিন্দু মুসলিম এভাবে। কিন্তু প্রকৃত প্রস্তাবে ভারতীয়রা চিরকালই মারহাট্টারা মারহাট্টা, পাঞ্জাবিরা পাঞ্জাবি, বাঙালিরা বাঙালি, হিন্দুস্তানিরা হিন্দুস্তানি এমনই ছিল। তারা কীভাবে একত্রিত হলো? একটা সূত্রে তাদেরকে একত্রিত করেছে, যেহেতু তারা সকলেই একই প্রভুর পদানত হয়েছেন। তার একটা প্রমাণ আপনারা জানেন, 1937 পর্যন্ত মিয়ানমার ওরফে বর্মা ভারত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তখন ভারতের জাতীয়তাবাদীদের অন্ধত্ব, তিনি গান্ধীকেও বলছেন, তারা 1931-31 দাবি করেছে বর্মাকে ভারতের সাথে রাখতেই হবে। রাজ্য সাহেব বলছেন এটার কোনো রকমের নৈতিক ভিত্তি ছিল না। আপনি ইংরেজের অধীনে প্রজা বা অধীনস্থ দেশ আছেন, কলোনি আছেন, তাই বলে আপনার ভারতীয় অংশ করবেন বর্মাকে? এখানে রাজ্য সাহেবের সাটল আর্গুমেন্ট আছে, বাংলা কোন অর্থে ভারতের অংশ? এ কথা জিজ্ঞেস করতে অনেকের সাহস হয় না, রাজীব সাহেব সে সাহস ছিল, কিন্তু তিনি কথাটা ভদ্রভাবে জিজ্ঞেস করেছেন যে ভারত যে এখন বিভক্ত হয়েছে, একটা হিন্দু ধর্মের অধীনে একটা ইসলাম ধর্মের অধীনে দুইটা মতবাদ তৈরি হয়েছে, সেটা উনি পরিষ্কার করে দেখেছেন। এই যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যারা ভারতের রাজনৈতিক দলগুলি পরিচালনা করছেন, তারা তো এগুলি রাজনৈতিক দলে পরিণত করতে পারেননি, এগুলি একটা রাজনৈতিক আন্দোলন হয়েছে, অর্থাৎ আসুন ইংরেজকে হটিয়ে দেই। কিন্তু তারা নিজেরা কী কর্মসূচি নিয়েছেন, এই জন্য তিনি বঙ্কিমের কথা বললেন যে বঙ্কিমের আগে দেখতে হবে ভারতের 19 শতাব্দীর শুরুতে যে হিন্দু রিফর্ম আন্দোলন শুরু হয়েছে সেটার একটা ঘটনা বলি। এই যে হিন্দু কলেজ তৈরি হয়েছে, যেটার উদ্দেশ্য ছিল ইংরেজি শিক্ষা প্রবর্তনকে শক্ত করা, সেটার জন্য রাজা সাহেব একটা ঘটনা উল্লেখ করেছেন। রাজা রামমোহন রায় তার বাসায় 1816-এ তিনি কলকাতায় এসে বসতি স্থাপন করেছেন 1814-তে, এর আগে তিনি রংপুরে ছিলেন, কিছুদিন মুর্শিদাবাদে ছিলেন, তিনি একটা সভা ডেকেছেন, ভারতীয় এবং কয়েকজন ইংরেজও আছে, ডেভিড হিউমও সেখানে আছেন, বলছে আমাদের একটা ব্রাহ্মসভা তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি ব্রহ্মসভা। কিন্তু ডেভিড হিউম প্রস্তাব করলেন ব্রহ্মসভা না করে, উদ্দেশ্য কি, টু ইম্প্রুভ দ্য মোরাল কন্ডিশনস অফ দ্য নেটিভস। নেপিটি কথাটা ক্যাপিটাল এন, এই নেটিভ বলতে তারা একে বোঝাতো, শুধুমাত্র তারা শুধু সমস্ত হিন্দুকেও বোঝাতো না, উচ্চ বর্ণের হিন্দুদের বোঝাতো। তখন ডেভিড হিউম প্রস্তাব করলেন সেটা না করে একটা ইংরেজি কলেজ তৈরি করা যায় না? ডেভিড তো তার স্কুল চালাইতেছিলেন, তিনি তো ঘড়ি মেরামত করতেন, এইভাবে হিন্দু কলেজ তৈরি হয়। যদি বা আইরনিক্যালি রাজা রামমোহন রায়কে ঠিক কমিটির সদস্য করা হয় নাই, সেটা অন্য বিষয়, কিন্তু ইংরেজি শিক্ষা হবে না ভারতীয় ওরিয়েন্টাল শিক্ষা হবে এই বিতর্কে রাজা রামমোহন রায় 1823-এ লর্ড অ্যামহার্স্টের কাছে চিঠি লিখে বলছেন, না না খবরদার সংস্কৃত কলেজে একটা পয়সা দেবেন না, আমাদের ইংরেজি কলেজ দরকার, ইত্যাদি সকলেই জানেন এগুলো। রাজ্য সাহেব এটাকে ব্যবহার করে বলছেন, কিন্তু রামমোহনের সমস্ত লেখার কেন্দ্র কী ছিল? আমরা যারা রামমোহন ভক্ত, যেমন সালাউদ্দিন সাহেব কবরে থাকলে এখন 5 বার ফেরাবেন, উনি তো আনব্লেমিশড হিরো হিসেবে রামমোহনকে দেখাচ্ছেন। রাজা রামমোহন বলছেন রামমোহনের বাংলা ব্যাকরণ লেখাটা ছাড়া আর সমস্ত কাজে তিনি ধর্মতাত্ত্বিক লেখায় লিখেছেন, তাদের সমাজের অনেক উপকার হয়েছে। কিন্তু সেই সমাজ কোন সমাজ? ধরুন সতীদাহপ্রথা নিবারণে তিনি সাহায্য করেছেন, অথবা আরও পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে রামমোহনের চেয়ে বেশি পছন্দ করতেন রাজ্যের সাহেব, তিনি বিধবা বিবাহ প্রবর্তনের উদ্যোগ নিয়েছেন। উনি বলছেন এগুলি সমাজের একটা অতি ক্ষুদ্র অংশকে প্রভাবিত করেছে, বাকি অংশ সঙ্গে তারা ছিলেন নির্বিকার। এইটাই রণকাপা অনেকটা আমতা আমতা করে বলেছেন। সেটার কথা হচ্ছে 19 শতাব্দীর যে সংস্কার আন্দোলন, হিন্দু ধর্ম সংস্কার আন্দোলনের কথা বলি, তার মূল লক্ষ্য ছিল, উনি বলেন হিন্দু ধর্মের লোকদের সম্পর্কে চিন্তা করা, অন্য মানুষ যে এখানে আছে যে এই প্রজাদের উপর ভিত্তি করে তারা ছিলেন, সেই সম্পর্কে তারা তাদের কোনো বিরোধিতা করছেন না, কিন্তু সম্পূর্ণ নির্বিকার, ইনডিফারেন্ট। এটা ভবিষ্যতের জন্য অত্যন্ত দুঃসংবাদবাহী। সেটাই হয়েছে পরে, উনি বলেন 1870 পর্যন্ত ভারতে ছিল এই ধর্ম সংস্কার আন্দোলনেরই প্রাধান্য, যারা সবাই চিন্তা করতেন এইটাই চিন্তা করতেন। 70 থেকে 1900 সনের মধ্যে বলে বড় বড় চিন্তাবিদ কারা দেখুন, তখন যারা ছিলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, কেশবচন্দ্র এবং অবশেষে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র এই দলের মধ্যে পড়েন না, তিনি ছিলেন সেকুলার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের টাকা নিয়ে যিনি পাশ করেছেন, তিনি শেষ পর্যন্ত, তিনি সেকুলার হওয়ার কথা কিন্তু তিনি হচ্ছেন বাংলার সবচেয়ে প্রতিভাশালী লেখক আজ পর্যন্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অন্তত ন্যারেটিভ উপন্যাস লেখার ক্ষেত্রে, এবং তার লেখা সেই পরিমাণ জনপ্রিয় বটে, কিন্তু তিনি ধর্মের সেবায় নিজেকে উৎসর্গ করলেন। সেই উৎসর্গ করার ফল এই দাঁড়ালো, তিনি শুধুমাত্র নির্বিকার থাকলেন না, তিনি তো ইত্যাদি উপন্যাস সাধারণত পাঠ্যবইতে যেভাবে মুসলিম বিদ্বেষী কথা লেখা হতো সেইগুলিকে তিনি ইমাজিনেটিভ সাহিত্যের রূপ দিয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রচার শুরু করলেন। আচ্ছা, তিনি তো করলেন, তিনি তো ক্রিয়েটিভ সাহিত্যিক, তিনি যে রাজা সাহেব এখানে একটু সামান্য ভুলও করেছেন, আনন্দ মঠের প্রকাশনা উনি 1882 লিখেছেন সেটা ঠিক আছে, কিন্তু এটা পত্রিকা প্রকাশনা শুরু হয়েছিল 1876-এ, তাহলে রাজ্জাক সাহেবের আর্গুমেন্টে আরও শক্তিশালী হয়। তখন এর কয়েক বছর, উনি বলে 3 বছর পরে কংগ্রেস তৈরি হয়, আমি বলবো 3+6, 9 বছর পরে কংগ্রেস তৈরি হয় 1885-তে। কংগ্রেসও প্রথম 20 বছর একটা আমতামতা ছিল, কিন্তু পরে যাদের বলে চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে বিরোধে 1902-3 সনের দিকে, তারা বন্দে মাতরম গানটাকে তাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করলো কীভাবে কংগ্রেস। আমাদের সর্বজন শ্রদ্ধেয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই বন্দে মাতরমের সুর দিয়ে গিয়েছেন কংগ্রেসের সম্মেলনে, কিন্তু তারা উপলব্ধি করেন নাই এটা হচ্ছে যে উপন্যাসের পরিপ্রেক্ষিতে লেখা, সেখানে হচ্ছে হিন্দু মুসলমান সংগ্রাম হিসেবে জবনদের বিরুদ্ধে, জবন বলতে রাজ্যের সাহেব ব্র্যাকেটে লিখছেন, আমেরিকায় তখন নিগ্রো বলতে যেরকম বোঝাইতো সেরকম কিছু বোঝায়, সে জবনদের মারো মারো কাটো কাটো। সুনীল গঙ্গোপাধ্যায় পরে অনেক জায়গায় লিখেছেন যে বঙ্কিমের মৃত্যুর 12 বছর পরে এই উন্মাদনা শুরু হয়, মারো মারো কাটো কাটো, যেটা আমরা কিছুটা রবীন্দ্রনাথের ঘরে বাড়িতে দেখি, সত্যজিতের ছবিতেও একটু করে দেখানো হয়েছে। রাজ্যের সাহেব এইটাই বলছেন, এইটা হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মনের প্রকাশ। তাহলে এখানে হিন্দু মুসলমান যৌথ কোনো অনুষ্ঠান হয় না, কোনো কর্মসূচি হয় না, এখন বিপরীতে মুসলিম চিত্রটা উনি দেখিয়েছেন। আনন্দমঠে যেটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে সেকুলার যুগে ধর্মীয় পুনর্জাগরণবাদ, ইংরেজিতে বলে রিভাইভালিজম, যেটা প্রথমে রিফর্ম ছিল, তখন মনে হচ্ছে যার ধর্ম সে রিফর্ম করবে আপনার অসুবিধা কী, কিন্তু সে রিফর্মটার বিবর্তন হলো সেকুলারিজম না হয়ে সেটা হয়ে গেল রিলিজিয়াস রিভাইভালিজম। এই কথাগুলো লুকাইতে থাকতে আমাদের এখানে সবাই আপ্রাণ চেষ্টা করেছে আমাদের সেকুলার চিন্তাবিদরা, যে কারণে এইগুলি যখন আমি তুলি, রাজ্জাক সাহেবকে পাকিস্তানপন্থী জিন্নাপন্থী বলতো আমি জানি গোপনে, আমি অতি ছোট মানুষ তো আমাকেও মাঝে মাঝে মৌলবাদী বলে গাল দেয় এই পণ্ডিতেরা, কারণ কি আমি বলছি আপনি কতগুলি কার্পেটের নিচে সত্যকে চাপা দিয়ে কোনো রকমের সত্য আবিষ্কার করতে পারবেন না। রাজ্জাক সাহেবের বইটা প্রকাশন হওয়ার পেছনে এটা একটা বড় কারণ, এখনও এটা হজম করার সাধ্য নাই বাংলাদেশে যে রাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতি চলছে, এটা কিন্তু কতগুলো কার্পেটের নিচে মূল সত্যকে চাপা দিয়ে ভিত্তিতে। ইউ হ্যাভ টু ফেস, আমাদের ভারতীয় উপমহাদেশ এক সময় একটা দেশ ছিল, এটাকে উপমহাদেশ বলা শুরু করছি কেন, যেহেতু অনেকগুলি দেশের সমষ্টি হয়েছে এজন্য, এবং এটা স্বীকার করতে হবে যে এই দেশ কখনো এক দেশ ছিল না। গত 2500 বছরের ইতিহাসে, আমি একাধিকবার বলেছি এটা বিভিন্ন বক্তৃতায়, মাত্র 500 বছর মতো হবে দিল্লির থেকে সারা ভারত শাসিত হয়েছে, কারণ ভারত বহুকেন্দ্রিক ছিল, 5 কেন্দ্র 4 কেন্দ্র ছিল, এমনকি অশোকের রাজধানী পাটলিপুত্র বা এই পাটনা এটা তো ছিল দিল্লিতে ছিল না। যা হোক, নানা জায়গা থেকে আমি লম্বা কথা আর বলবো না, রাজ্জাক সাহেবের মধ্যে ঐতিহাসিক পটভূমিটা হাজির ছিল, যদিও তিনি প্রত্যেকটা ফুটনোটে দেননি। উনি বলছেন যে একটা বিভক্ত দেশকে ঐক্যবদ্ধ করতে হলে যা যা করা দরকার সবগুলি তার বিরুদ্ধে করেছে আমাদের এই ইংরেজি শিক্ষিত বা সংক্ষেপে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। আমি একটা লাইনই শুধু বলি, রণকাপার মতো করব না, উনি ভূমিকায় বলেছেন তার ভাষার প্রসাদগুণও দেখেন, 6 নম্বর পৃষ্ঠায় এটা আছে, শিখেছে উনি হচ্ছে ভারতকে বিভক্ত করেছে কে, সবাই তো জানেন জিন্না বিভক্ত করেছে, কিছুদিন আগে আয়েশা জালাল 1985-এ বই লিখে দেখেছে না না জিন্না ওটা বার্গেন করতেছিলেন, উনি ঠিক পাকিস্তান চাননি, উনি ম্যাক্সিমাম প্রাদেশিক সাহিত্য শাসন চেয়েছিলেন। অনেকটা 1966 সনে শেখ মুজিবুর রহমানের 6 দফাতে যে কথাগুলো ছিল, আপনার ক্রিপস মিশনের অথবা ক্যাবিনেট মিশনের প্রস্তাবটা মোটামুটি তাই ছিল, যে কেন্দ্রের মধ্যে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং আন্তঃপ্রাদেশিক যোগাযোগ, এইগুলি ছাড়া আর সবগুলো হচ্ছে প্রত্যেক প্রদেশে ম্যাক্সিমাম স্বায়ত্ত শাসন থাকবে। ক্যাবিনেট মিশন যোগ করেছিল যে প্রদেশগুলিকে 3টা গ্রুপে ভাগ করা হবে, ABC গ্রুপ করা হবে, যেমন বাংলা আসাম মিলে একটা গ্রুপ হবে, এইটা শেষ পর্যন্ত কংগ্রেস মানে নাই। এইটা আয়েশা জালালের বই প্রকাশ হওয়ার পর দি সোল স্পোক্সম্যান জিন্নার উপর বই পড়ার পর, কিন্তু লোকে কিছু কিছু এখন মনে করে বলে ফুটনোটের মতো, আমাদের সিগারেট একটা সতর্কীকরণ বিজ্ঞাপন থাকে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূম সকলে ঠিকই পান করে কিন্তু ওটা জানে, এখনও ভারতীয় ন্যারেটিভটাই সবাই গ্রহণ করে যে মুসলিম লীগই ভারতকে ভাগ করেছে, এমনকি একথা মিথ্যা কথা বলে মুসলিম লীগ বাংলাকেও ভাগ করেছে। কিন্তু রনক জাহানের বই পড়ল, ফেলিওর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশনের ফুটনোট পড়লে তো দেখা যায় মুসলিম লীগ বাংলায় ভাগ করতে চায়নি, হিন্দু মহাসভা এবং কংগ্রেস মিলে ভাগ করেছে অন্যান্য কথার মধ্যে শর্ত হিসেবে। এবং রাজ্যের সাহেব একটা পত্রিকাকে সমর্থন করতেন, সলিমুল্লাহ মুসলিমুল থেকে বেরোত, এটা আপনারা এখন আর কেউ প্রকাশ করেন না। পত্রিকার নাম পাকিস্তান, পাক্কিক পত্রিকা, এটার সম্পাদক ছিলেন মজহারুল হক, প্রকাশ করতেন এম সয়ফুল্লাহ বলে এক ভদ্রলোক, ওই সলিমুল্লাহ মুসলিমুল থেকে বেরোত। সেখানে একটা লেখা ছিল স্বাধীন বাংলা, 1944 সনের 8ই সেপ্টেম্বর এটা বেরিয়েছে সোমবার, সেই পত্রিকা আমি পড়েছি। তো সেইখানে দেখা যায় যে মনে করেছে কি আসাম থেকে বাংলা ভাষা হিসেবে সিলেটকে নিয়ে আসতে হবে, আর বাংলার বর্তমান প্রদেশটা পুরোপুরি এটা হবে স্বাধীন বাংলা, সেটা না প্রথম দিন নামই স্বাধীন বাংলা। আমি ধরে নিচ্ছি সম্পাদক মজারুল হক সাহেব এটার লেখক, কেন লেখকের নাম নাই। এই রাজ্জাক সাহেবের এখানে যুক্তি সে তো ওইটার মিল আছে। আমি এটু বলি, কংগ্রেস কী করে ভারতকে বিভক্ত করছিল, উনি বলছেন এইভাবেই যে অসাধারণ কথা, অল দিজ মুভমেন্টস রেফারিং টু স্কুলস অফ হিন্দু রিলিজিয়াস থট ওয়ার রিয়েলি সো মেনি থ্রেডস ইন দ্য স্ট্র্যান্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড দি ন্যাশনস ডিউটি ওয়াজ টু ইভলভ অ্যাজ সিনথেসিস সো অ্যাজ টু বি এবল টু ডিসপেল প্রেজুডিস অ্যান্ড সুপারস্টিশন টু রেনোভেট অ্যান্ড পিউরিফাই দি ওল্ড ফেথ অ্যান্ড রেকনসাইল বেদান্তিক আইডিয়ালিজম উইথ দ্য ন্যাশনালিজম অফ দি নিউ এজ। তারপরের বক্তব্যতে দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ডেস্টাইন্ড টু ফুলফিল দিস গ্রেট মিশন। এটা পট্টবী সীতারামাইয়ার বই থেকে, যেটা কংগ্রেসের অফিসিয়াল ইতিহাস 1935 বেরিয়েছিল, উদ্ধৃতি 6 পৃষ্ঠায়। এখন রাজ্জাক সাহেবের মন্তব্যটা শুনলে বুঝতে পারবেন তার যে সার্কাজম এবং উইট। উনি বলছেন, ইন দ্য ডিগ্রি টু হুইচ দি কংগ্রেস অ্যাটেইনড সাকসেস ইন ফুলফিলিং দি গ্রেট মিশন, দি কংগ্রেস ওয়াজ বাই ইমপ্লিকেশন ওয়ার্কিং হার্ড ফর দ্য ডিভিশন অফ ইন্ডিয়া, নট উইথ স্ট্যান্ডিং দ্য নিউমেরাস প্রোটেস্টেশনস টু দি কন্ট্রারি। বিপক্ষে নানা প্রতিবাদ সত্ত্বেও, না না না, আমরা ভারতের ঐক্য চাই। মহাত্মা গান্ধী কী বলেছিলেন, আমার লাশের উপর দিয়ে কেউ ভারতকে ভাগ করতে চাইলে ভাগ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত ভারত ভাগ হওয়ার পরে তার লাশের উপর দিয়ে হাঁটতে হয়েছে। এই জন্যই বলি, মহাত্মা গান্ধী কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে বেরিয়ে এসে বললেন, তিনি এই আগে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা আজাদের বই তো আপনারা পাবেন, যে আমি কিছুতে এটা সমর্থন করবো না। পরে যখন রাজি হলো, উনি বললেন কি, ভারতের জনমত বদলে গেছে, সেই জনমতের প্রতিফলন হচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মতামত, তাহলে আমি না মেনে পারি কী করে। যা হোক, রাজ্জাক সাহেবের এই কথা আমি মনে করি এখনও ধ্রুব সত্য, দি কংগ্রেস ওয়াজ বাই ইমপ্লিকেশন ওয়ার্কিং হার্ড ফর দ্য ডিভিশন অফ ইন্ডিয়া, নট উইথ স্ট্যান্ডিং নিউমেরাস প্রোটেস্টেশনস টু দি কন্ট্রারি। এটি হচ্ছে রাজ্জাক সাহেবের মূল বক্তব্য আমার মতে এসএসএসএ, বাকি সব বাহ্য। একে প্রমাণ করার জন্য কী করেছেন, ভারতের ক্ষমতা করে কীভাবে, রণকাপার মতো আমি চ্যাপ্টার বা চ্যাপ্টার না দিয়ে আপনাদের গুচ্ছ গুচ্ছ বলি, ক্লাবিং করলে সুবিধা হয়। 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার কী, কারা ভারতের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। প্রথমটা হচ্ছে ইংলিশ গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ভারত সরকার বললো এটা ব্রিটিশ সরকার, কিন্তু হোম গভর্নমেন্টের সাথে তার মাঝে মাঝে বিরোধ হয়, কোথায় ট্যাক্স বসাবে কোথায় বসাবে না এটা নিয়ে। একটা চমৎকার উদাহরণ দিয়েছেন রাজ্জাক সাহেব, এখানে কোথাও মার্ক্সের কোট না করলেও কথায় কথায় মার্ক্সের কথার প্রতিধ্বনি আপনি পাবেন, যেমন দ্য রুলিং আইডিয়াস অফ এ সোসাইটি আর দ্য আইডিয়াস অফ দ্য রুলিং ক্লাস, উদ্ধৃতি ছাড়া ব্যবহার করছেন। একইভাবে দেখবেন ভারতের রেলপথ যখন বসানো হয়, তখন ভারত সরকারের একমত, ইংল্যান্ডের সিটির যারা ইনভেস্টর তাদের একমত, তারা শুধু রিটার্ন চায়, আর ভারতীয় অন্য ইংরেজি ব্যবসায়ী যারা, যাদের নিয়ে তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছেন, নন অফিসিয়াল ইউরোপিয়ান্স, তাদের আরেক মত, যারা এক্সপোর্টার তারা চায় সস্তায় এক্সপোর্ট করবে ভারতীয় কাঁচামাল, রেলপথ তাদের পথ দেবে, আর ওরা চায়, ওরা 5% গ্যারান্টি চায়, স্লিপারটাও ইংল্যান্ড থেকে আনা হবে। 1853 সনে যখন রেললাইন চালু হয়, ইংলিশ গভর্নমেন্টের উদ্দেশ্য কি, সৈন্য চলাচল সুবিধা করবে। আমি অতি সংক্ষেপে বলছি, তখন রেললাইনে শুরু হচ্ছে, টেলিগ্রাফ শুরু হচ্ছে ইত্যাদি, এইগুলিকে রণকাপা বারবার এখানে একটু ধোয়াশাচ্ছন্ন করতেছেন। পলিটিক্যাল ইকোনমি এই সমস্ত কথা বলতে দরকার নেই, বাংলা কথা বাংলায় বলতে হবে। ইংরেজ যারা মার্ক্স বলেছেন মিলোক্রেসি কী চায়, ইংল্যান্ডের মিল মালিকারা কী চায়, তারা সস্তা এখানে কাপড় রপ্তানি করতে চায়, এখান থেকে কাঁচামাল দিতে চায়, এখান থেকে কটন নিয়ে ওখানে কাপড় কেনা, আবার এই কাপড় কিনে বিক্রি করবে। রাজ্যের সাথে যে স্ট্যাটিস্টিক দেখাচ্ছেন সেগুলি কিন্তু অকারণে স্ট্যাটিস্টিক একটাও দেখাননি। রাজ্য সাহেব ইকোনমিক হিস্ট্রি ভালো করে পড়েছেন এটা বোঝা যায়। আমার সাথে রাজ্য সাহেব যখন প্রথম দেখা হয় তখন তিনি থেকে ফ্যার নব ব্রদেল পড়তেছেন, তারপরে পড়তেছেন হরপ্রসাদ শাস্ত্রী। তা আমার তো সবসময় দোষ আছে, বই দেখলেই নিতে চাই। স্যার বলে এটা আগে আমি পড়তেছি পরে নেবেন, উনি সেই বই আমাকে দেন নাই। এই যে অন হিস্ট্রি 1980 সনে প্রকাশিত বই উনি পড়তেছেন, খুব লেটেস্ট বইও পড়তেন উনি। আমি দেখলাম রাজেশ সাহেবের যে বইয়ের সমালোচনা আমি করেছিলাম বলে লিটোয়ে উল্লেখ করেছেন, সেইখানে আমি কী সমালোচনা করেছিলাম, আমার ধারণা বইটা কেউ পড়ে নাই রাজেশ সাহেব ছাড়া আর কি। সেটাতে আমি লিখছিলাম রাজেশ সাহেব বললেন এই যে বাংলাদেশে আপনারা উন্নতি করতেছেন, কিসের জোরে উন্নতি করতেছেন, আপনারা তো পরিবার পরিকল্পনা করতেছেন। উনি বলে এটি কোনো উন্নতি হইল? সারা পৃথিবীর অর্থনীতির ইতিহাস বলে ইউরোপ জাপান যেখানেই যান আগে অর্থনৈতিক উন্নতি হবে, মানুষের মাথাপিছু আয় বাড়বে, তবে পরিবার আকার আপনা আপনি ছোট হয়ে যাবে। আর আপনারা আগে পিল খাওয়াচ্ছেন, রক কাটতেছেন, কন্ডম দিচ্ছেন, আগে জনসংখ্যা ছোট করবেন তারপর অর্থনৈতিক উন্নতি হবে। উনি বলেন এটিকে গোড়ার আগে গাড়ি জুতে দেওয়া, যেটা রাজ্য সাহেবের টার্ম, পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স। আমি যে এই উইজডম আর কারো আছে বাংলাদেশে? আর ছিল, মোশাররফ হোসেন সাহেবের সাথে আমি আলাপ করেছি, আনিসুর রহমান সাহেব সাথে আলাপ করেছি, এরা কেউ এটা বুঝতেও পারে না যে হোয়াট রাজ্জাক ইজ টকিং, দে থিঙ্ক রাজ্জাক ইজ টকিং ননসেন্স, বাট আই রাজ্জাক ইজ দ্য ওয়ান হু ইজ টকিং সেন্স। ওনার দ্বিতীয় প্রশ্ন কী ছিল? বাংলাদেশের প্রধান সমস্যা হবে পানি সমস্যা। উইলিয়াম উইলকক্সের বক্তৃতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন, লেকচার্স অন দ্য রিভার সিস্টেম অফ বেঙ্গল, সেটা এখন অনুবাদ করে বের করেছে কেউ কেউ, কিন্তু তার তাৎপর্য থেকে উপলব্ধি করতে পারে নাই। রাজ্জাক কোথাও কিছু বলেন নাই যে ফারাক্কা বাদ করে আমাদের সর্বনাশ করা হচ্ছে, এটা বলতে পারে বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হয় যেটা তারপর সংবিধানে নিষেধ আছে, কিন্তু সত্য কথা বললে তো আপনার মাঝে মাঝে সংবিধানের নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হবে, সংবিধান দরকারে পরিবর্তন করতে হবে। ই হ্যাড দ্য কারেজ, মানে পানি ম্যানেজমেন্ট করাটা হবে আমাদের বড় সমস্যা, যদি বা আমাদের দেশকে আমরা ডেল্টা বলছি, ডেল্টা প্ল্যান করছি, কিন্তু আমাদের পানির প্ল্যান ঠিক নাই, এটা কতজন লোক বলতে পারে? তার যে ভাষা, সেই যে দু বক্তৃতা, মোজাফর আহমদ চৌধুরী মেমোরিয়াল লেকচার, আমি ওটাতে শারীরিকভাবে হাজির ছিলাম IBA মিলনায়তনে 1980 সনের মে মাসে, এক বছর পরে জিয়াউর রহমান মারা যাবেন, তখন সামরিক শাসন বলে তিনি সামরিক শাসনের বিরুদ্ধে, অর্ধেক কথা কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে, আমি কিন্তু ওই সবগুলিরই কিন্তু প্রশংসা করেছি। আমি শুধু নিন্দা করেছিলাম যে এই কারণে আমাকে অনেকে বলছে এই রাজ্জাক সাহেবের বাড়ির থেকে কেউ বের করে দেওয়া হচ্ছে, সেটা কি? তখন পার্বত্য চট্টগ্রামে একটা যুদ্ধ চলছে, 1976-77 শুরু হয়েছে শান্তিবাহিনী সাথে যুদ্ধ। আমি যে রাজ্জাক সাহেবের বক্তৃতা নাম বাংলাদেশ স্টেট অফ দ্য নেশন, ওই যুদ্ধের কোনো উল্লেখ নাই কেন? উনি বলছেন দিস নেশন ইজ রিমার্কেবলি হোমোজিনিয়াস। আমি তো বুঝলাম হোমোজিনিয়াস, বাট দেয়ার আর স্মল মাইনরিটিস হু মাস্ট বি রেকগনাইজড। আজকেও বাংলাদেশে যে শাসন চলছে তারা বলছে যে আপনি আদিবাসী বলতে পারবেন না, এখানে আদিবাসী কথাটা সেমান্টিক তর্ক আমি করছি না, পিপুল হু আর ডিফারেন্ট ফ্রম বেঙ্গলিস দে অলসো ডিজার্ভ এ প্লেস ইন দ্য বডি পলিটিক। আমি রাজ্জাক সাহেবকে নিন্দা করেছিলাম ওই জায়গা দিয়ে, এই কথাটা উনি বললেন না কেন? ওইটা আমার বক্তব্যের দুই ভাগ ছিল বইতে। আমি খলিল জিব্রানের একটা কবিতা বালিও ফেনা কবিতা উদ্ধৃতি দিয়ে বলেছিলাম, তোমরা কান দিয়ে শোনো সে যা বলছে, আরও বেশি কান দিয়ে শোনো সে যা বলছে না। আমি ওয়্যার রাজ্জাক ইজ ইলোকুয়েন্ট লেট আস লিসেন টু হিম, ওয়্যার হি ইজ সাইলেন্ট লেট আস অল দি মোর লিসেন টু হিম। এইটাই আমি বলে শুরু করেছিলাম। তো যাও, এখানে রাজ্জাক সাহেবের বই বোঝার মতো লোক না থাকার কারণেই এই বইয়ের প্রকাশনা হয়নি। এখন আপনারা বলতে পারেন রাজ্জাক সাহেব নিজে কোনো উদ্যোগ নেননি, উনি বলছে আমি তো একটা পরীক্ষামূলক চ্যাপ্টার প্রকাশ করেছি, তোমরা বুঝতে পারো কি না। এমনকি আনিসুজ্জামানকে উনি খুব পছন্দ করতেন, মুনির চৌধুরীকেও পছন্দ করতেন। আমি দেখলাম মুনির চৌধুরী আনিসুজ্জামান কেউ এটা বুঝতে পারেনি। আপনারা হয়তো আমাকে বললেন আপনি ছোটো মুখে বড় কথা বলছেন, এইটাই তো আমার দোষ, বুঝতে পারিনি, সেটা আমি লিখে জানাবো কোথায় বুঝতে পারিনি। এই যে এই কথাটা দিয়ে শেষ করি তাহলে, আমাদের বঙ্কিমসংঘে এই কথাটা বলার সময় এখানে ধরেন আমাদের আহমদ শরীফ বুঝতে পারেনি, আর বেশি কেউ এমনি কাজী আব্দুলও বুঝতে পারেনি। অনেকে মনে করেন রাজ্জাক সাহেব সাম্প্রদায়িক হচ্ছেন, সত্য কথা বলে সাম্প্রদায়িক হবে কেন? এই কথাটা বলুন তো, গান্ধী সাহেব যে এই রাজনীতি করেছেন, খেলাফত আন্দোলনকে গান্ধী সমর্থন করলেন কেন? গান্ধী বলছে কি খেলাফত আন্দোলনকে সমর্থন করা খুব ভালো, তিনি মনে করেন মুসলিম আর হিন্দু তারা এক হতে ভারতের মুক্তি ত্বরান্বিত হবে, বুঝলাম। কিন্তু কুইনাইন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনাইন সারাবে কে? এই যে রাজনীতির মধ্যে আপনি ধর্ম ঢুকিয়ে দিলেন, তার হাত থেকে আমরা এখনও মুক্তি পাচ্ছি? রাজ্য সাহেবের বক্তব্য শুনেন, মিস্টার গান্ধী সম্পর্কে বলছেন, উনি বলছেন দি খিলাফত মুভমেন্ট অফ দ্য 1920s which Mr. Gandhi helped to help so ably can only be understood in terms of this extraterritorial outlook. Bharatiya Muslimander somporke je nyajjo samalochona ta onno bharatiyara koren je tumra to arabder prote anugotto poshon koro, Rajya Sabha joti kore kon bolchen Bangladesher Bankim er amole choto choto upanyashikara sob upanyashik মারাঠা কাহিনী নিয়ে গল্প লিখতেন, রাজপুত কাহিনী নিয়ে গল্প লিখতেন কেন? এইটা বাংলার দিক থেকে বিচার করলে এক্সট্রা টেরিটোরিয়াল, আপনি বলতে পারেন যে এটা ভারতীয়। অত বাংলা একমাত্র স্মৃতি কি বর্গীর হাঙ্গামার স্মৃতি? গঙ্গারামের যে মহারাষ্ট্র পুরাণে যেটা দেখা যায় সেটা তো বেশি আগের না, সিরাজউদ্দৌলার 5-7 বছর আগে। তো সেই দেশে হঠাৎ করে এরকম এই যে রাজস্থান স্তুতি কেন, টডের রাজস্থান কাহিনী কেন? এখন মুসলমানদের একই দোষ সম্পর্ক নিয়ে বলছেন, হাউ ও ফুলি মিস্টার গান্ধি ফেইল টু আন্ডারস্ট্যান্ড দি ইমপ্লিকেশনস অফ দি মুভমেন্ট, দি আউটলুক অন লাইফ অন হুইচ ইট ওয়াজ বেসড ইজ ক্লিয়ার ফ্রম দি এক্সপেকটেশনস ই বেসড অন দি সাকসেস অফ দি মুভমেন্টস। হি অ্যাকচুয়ালি বিলিভড that the cause of political progress and hindu muslim unity would be served by making the muslim and the hindu more religiously conscious. onar boktobyo holo prothom dike 19th shatabdir shurute christian der dharma procharer protikriya shuru hindu samajer reform shuru holo ebong tar pashapashi muslimander moddhe reform prokriya shuru holo. uni ekhane shotto kotha bolechen ei bhabe kono pokkhopat koren nai, muslimander moddhe reform prokriya ta age shuru holo, eta kono christian dharmer sather kono somporko nai. uni dekhiyechen আব্দুল আজিজ আব্দুল কাদেরের শিষ্য সৈয়দ আহমদ বেরেলভি, এরা যখন উর্দুতে লেখা শুরু করেছেন ইসলাম ধর্ম সংস্কার, এটা খ্রিস্টান ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, তারা ইংরেজিও শেখেন নাই। যা হোক, অনেকগুলো জটিলতা আছে, আমি সবগুলোর আলোচনা করব না, কিন্তু কী কারণে ভারতীয় মুসলমানরা তাদের আলাদা রাষ্ট্র বা আলাদা স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করে, সেই বিষয়ে রাজ্যসভার বক্তব্যটা শোনা যেতে পারে। উনি বলেন, আমাদের পলিটিক্যাল পার্টি নাই কেন? কারণ এটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর হাতের আন্দোলনের নেতৃত্ব রয়েছে, কিন্তু যা কিছু পরিবর্তন হয়েছে সেটা হয়েছে ভারতীয় শিল্পপতিদের দ্বারা, আর যেটা পরিবর্তন মানে ব্যবসায়ীদের দ্বারা, তারা ইংরেজদের সাথে ব্যবসা করে প্রথমে ধন সম্পদ অর্জন করেছেন, পরে আরও ধন সম্পদ করার জন্য ইংরেজদের কাছ থেকে তারা আরও বেশি অধিকার চেয়েছেন, সেটা ধীরে ধীরে তাদের বোম্বে প্ল্যান পর্যন্ত গেছে। রাজ্যসভায় বোম্বে প্ল্যানের কথা লেখেন নাই, কিন্তু মোটামুটি কথা সেইটাই। টাটা বিড়লা ওয়াদিয়া প্রভৃতি ফ্যামিলি 1944 সনের জানুয়ারি মাসে তারা বোম্বে পরিকল্পনা করে 15 বছরের জন্য। তারা বলছে, ভবিষ্যতে ভারতকে যদি শিল্পের প্রতি এগুতে হয় তাহলে একটা অতি শক্তিশালী কেন্দ্র দরকার। এখন মুসলিম লীগ এবং অন্যান্য দল, বিশেষ করে বাংলার যারা স্বাধীন বাংলা চাচ্ছিল, তারা চাইছিল ম্যাক্সিমাম প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রটা হবে অনেকটা 6 দফায়, যে এদের কেন্দ্রীয় ক্ষমতা পাকিস্তানকে দেওয়ার কথা শেখ মুজিবুর রহমান বলেছিলেন, অনেকটা সেই রকম। এইটা সহ্য করতে পারে নাই কংগ্রেস, যেরকম সেরকম তারা তখন বিড়লা এবং টাটা পরিষ্কার করে গান্ধীজি ও নেহরুকে বলেছেন, প্রথমে গিয়েছে সর্দার বল্লভভাই পটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, নেহরু, এদের মাধ্যমে গান্ধীজির কাছে পরে, যে যদি আমরা ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চাই আমাদের একটা শক্ত কেন্দ্র দরকার, অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে যেতে হবে। আসলে যে ব্যাপার দেখবেন তারা সবাই প্রায় সোশ্যালিস্ট বলতে গেলে, কেমন সোশ্যালিস্ট, যে কেন্দ্রীয় এবং রাষ্ট্রীয়করণের মাধ্যমে আমাদের শিল্প অগ্রগতি করতে হবে। এই জন্য যদি পাকিস্তানিরা থাকতে না চায়, মানে যারা প্রাদেশিক স্বায়ত্তশাসন চায়, তাদেরকে বের করে দেন, শুধুমাত্র শক্তিশালী কেন্দ্রের জন্যে আমরা প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিরোধিতা করব। এইভাবে ভারত ভাগ হলো। ভারত ভাগের আসল কারণটা রাজ্যের সাহেব এখানে ধরিয়েছেন, ওইভাবে নয়, এইভাবেই। উনি বলতে, মুসলিমরা কেন তাহলে ভারতে ম্যাক্সিমাম স্বায়ত্তশাসন চাচ্ছে? তারা চাচ্ছে যেহেতু যে সমস্ত প্রদেশে তারা মেজরিটি সেখানে তারা স্বায়ত্তশাসন চাইবে, বাংলা তাদের একটি। দি অবস্টিনেট পারসিস্টেন্স উইথ হুইচ মুসলিমস ইন ইন্ডিয়া proceeded with their separate politics must remain inexplicable to those who seek to understand the course and contents of Indian politics in such materials or the political writings in the press. Bhumikate Rajesh Sahib bolchen, ami oi ethicist e likhtechi sangbadpatrer upor bhitti kore, paper cutting er upor bhitti kore noy, ami likhtechi jete bole imaginative literature, srishtishil sahitto, tar upor bhitti kore. Shekhane hindu muslim bichheder চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছে। বঙ্কিমেরটা যেমন উদাহরণ, বঙ্কিমের বই 1882 বেরিয়েছে, অ্যাকচুয়ালি বঙ্কিমের বই 1876 বেরোয়েছে পত্রিকায়, এবং 1879 বেরোয়েছে খাজা আলতাফ হোসেন, যার নাম হালি মুসাদ্দাস, যেটার সাবনাম হচ্ছে কি, দ্য অ্যাব অ্যান্ড ফ্লো অফ ইসলাম। হিন্দুরা মুসলমানদের বিষয়ে কেন আগ্রহী হবে আর মুসলমানরা মুসলমান বিদ্বেষী আনন্দমঠে কেন আগ্রহী হবে? কোনো কারণ নাই। রাজ্যের সাহেব বলেন, এইখানেই আসলে বিভাজন তৈরি হয়েছে। এখন যে আপনারা গান্ধী আর জিন্নার মিলনের উপর ভিত্তি করে ভারতের ভবিষ্যৎ কল্পনা করছেন, এটা অলিক কল্পনা। এখন এর জন্য যে দায়ী, সেই জন্য উনি বলছেন বঙ্কিমচন্দ্র কীভাবে করেছে, আমি সেটা দিয়ে শেষ করছি আজকে, আর বেশি বলবো না। ইট ইজ আনফর্চুনেট দ্যাট বঙ্কিমচন্দ্র, 115 পৃষ্ঠে আছে, যারা বইটা পড়বেন, পঞ্চম অধ্যায়ে, এট অফ দ্য মাইন্ড অফ দ্য এডুকেটেড মিডল ক্লাস ইন ইন্ডিয়া, বঙ্কিম সম্পর্কে উনি বলছেন, ইট ইজ আনফর্চুনেট দ্যাট বঙ্কিমচন্দ্র, দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড পপুলার অফ দ্য 19th সেঞ্চুরি লিটারেটি অফ বেঙ্গল, ডেলিবারেটলি অ্যান্ড ইন অলমোস্ট এভরি ওয়ার্ক অফ হিজ চুজ টু রাইট সো অ্যাজ টু ইনফ্লেম প্যাশনস বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস। বঙ্কিমের প্রথম উপন্যাস আপনারা জানেন 1865 বের হয়, খুব বেশি আগের কথা নয়, ম্যাকলে ইংরেজি শিক্ষা প্রবর্তনের মাত্র 30 বছরের মাথায়। কী করলেন তিনি? সিন্স দ্য পাবলিকেশন অফ হিজ ফার্স্ট ওয়ার্ক ইন 1865, বঙ্কিম হ্যাজ রিমেইন দ্য মোস্ট ওয়াইডলি রেড অথর ইন বেঙ্গল, অ্যালং উইথ দোজ হু ওয়ার কনসার্ন এক্সক্লুসিভলি উইথ রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট অ্যান্ড প্র্যাকটিসেস, বিগিনিং উইথ রামমোহন রায় টু বিবেকানন্দ, বঙ্কিম ডমিনেটস দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। হিজ সং বন্দে মাতরম কন্টিনিউস টু বি অ্যান অ্যাবাইডিং মনুমেন্ট টু দি হোল্ড হি হ্যাড অন দি ইন্টালেক্ট অ্যান্ড দি ইমাজিনেশন অফ দি পিপল টু দিস ডে। 1950 পর্যন্ত উনি বলছেন, দিস সং অকার্স ইন ইজ মোস্ট ওয়াইডলি রেড বুক আনন্দ মঠ, ইট ইজ এ পিস অফ মোস্ট ইম্পেশনড রাইডিং অন দ্য থিম অফ হিন্দু মুসলিম স্ট্রাগল, ইট ইজ দ্য ফার্স্ট ক্রিয়েটিভ ওয়ার্ক উইথ এ পলিটিক্যাল থিম, অ্যাজ সাচ ইয়াং বেঙ্গল টুক টু ইট, দ্য লিটারারি ম্যারিট ইজ ভেরি গ্রেট, উইথ আনরিজার্ভড এনথুজিয়াজম দি ইনভোকেশন টু মাদার বন্দে মাতরম ইজ দ্য ওয়ার সং অফ দি সন্স গোয়িং টু ব্যাটল অ্যাগেইনস্ট দ্য ইনফিডেল ইন প্যারেন্থেসিস মুসলিমস। এখন রাজা সাহেবের বিশেষ মন্তব্য হচ্ছে এটা, দি বুক ইজ দ্য ওয়ার্ক অফ এ জিনিয়াস হু হ্যাজ এমপ্লয়েড দি হোল অফ হিজ ট্যালেন্টস ইন দ্য ক্রিয়েশন অফ এ হিম অফ হেট্রেড অ্যাগেইনস্ট দ্য মুসলিমস। এরপরে কিছু আর বলা থাকে না, উনি বলছেন আমার থিসিসের নাম হচ্ছে পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, ভারতের রাজনৈতিক দল। অনেকে ইংরেজি অনুবাদ করার সময় দয়া করে রাজনৈতিক দল সমূহ করবেন না, করার দরকার নাই, ইংরেজিতে দ্বিবচন হলেও বাংলা এক বচনেই করতে হয়। তারপরে বলছেন আমার বিষয় হচ্ছে ভারতের রাজনৈতিক দল নাই কেন, এগুলি কতগুলি আন্দোলন মাত্র, এগুলো আন্দোলন মাত্র কেন, এগুলো শিল্পপতিরাও শুরু করে নাই, এগুলো শ্রমিকরা কৃষকরাও শুরু করে নাই, এগুলি শুরু করেছে যারা বলে মধ্যশ্রেণী, সেই মধ্যশ্রেণী মধ্যশ্রেণী নয়, সেই মধ্যশ্রেণী হচ্ছে ইংরেজি শিক্ষিত মধ্যশ্রেণী যাদের মেরুদণ্ডই নেই, ইংরেজরা তাদের তৈরি করেছে। দাদাভাই নওরোজির উদ্দিতে তিনি বলছেন এটার কন্ট্রাডিকশন হচ্ছে ইংরেজরাই তৈরি করেছে এই শ্রেণী, সেই শ্রেণী আবার ইংরেজদের সাথে একটা মস্করা করে। রাজী সাহেব দ্বিমত করবেন না, তিনি নিজেও সেই শ্রেণীর শিক্ষিত মধ্যশ্রেণীর, কিন্তু একটা পার্থক্য আছে, উনি একটা কেন্দ্র থেকে নয় একটা প্রান্ত দেশ থেকে গেছেন, যেটাকে আমি প্রান্তর বলতে পারি, রকটা বেশি লাগাইলে। আহমদ সাহেব বলতেন রাজ্যাক সাহেবের পরিচয় কেউ দেওয়া যায় বলে বাঙালি মুসলমান বলে একটা শব্দ কে বা কারা চালু করেছে, অন্ত বঙ্কিমের আমলেও দেখা যাচ্ছে, রাজ্যাক সাহেব হচ্ছেন বাঙালি মুসলমানের প্রতিমূর্তি, মানে তার চিন্তা শক্তির যে শ্রেষ্ঠত্ব অথবা তার যে পরিমিত রূপ এটার প্রকাশ হচ্ছে আব্দুর রাজ্জাক। আমি যে আব্দুর রাজ্জাকের অনেকগুলি সত্য কথা বলা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি বলতে পারবেন না, আমি আর বেশি যাচ্ছি না। সংবাদপত্র সম্পর্কে বলা হয়েছে, তেমনি ভারতের সংবাদপত্রের স্বাধীনতায় প্রথম আন্দোলন করেছে কারা, তাদের ইংরেজ সম্পাদকেরাই, তাদেরকে ধরে জেলে দিয়েছে, ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছে, রাজা রামমোহনের নাম একটা পত্রিকা বন্ধ করে দিয়েছে, কিন্তু সবগুলির রাজা সাহেবের ব্যাখ্যাটাকে বলা যেতে পারে একেবারে ম্যাটেরিয়ালিস্ট। এখন রাজা সাহেব মার্ক্সের ভক্ত ছিলেন কি ছিলেন না সেটা আমার পক্ষে বিষয় নয়, কিন্তু কার্ল মার্ক্স যেভাবে তার যুগে বসে লিখলে যা লিখতেন তিনি তাই লিখেছেন। আমি মনে করি এই বই নিয়ে আরও আলোচনা হওয়া উচিত, পড়া উচিত। আমাদের দেশে যত পিএইচডি থিসিস লেখা হয় আমি তো কোনোটাই এর কোনো তুল্য দেখি না, কাজে এই জন্য আমি আগে যে কথাটা বলেছিলাম সেটা বলে শেষ করি, এই বইয়ের সেরা গৌরব হচ্ছে এটা পিএইচডি থিসিস হিসেবে গৃহীত হয়নি, 72 বছর পরে হলেও আমি মনে করি এটা বেশ কিছু আগেই বেরিয়েছে, এই বই গ্রহণ করার মতো বয়স আমাদের এখনো হয়নি, অন্তত জাতিগতভাবে হয়নি। আমি শুধু দুইটা রাজনৈতিক দল ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবে মানে সেইগুলি নয়, আমাদের গোটা সমাজ ব্যবস্থার যে ঐতিহাসিক ভিত্তি যেটা পরাধীনতার মধ্যে তৈরি এবং এখনও সেই পরাধীনতায় আমরা আছি, এটা বলে লোকে বলবো যে বোধহয় আপনি ইংরেজি পত্রিকার বিরোধিতা করছেন, এখানে মাহবুব আনাম সাহেব বসে আছেন, আমি ইংরেজি পত্রিকার বিরোধিতা করছি না, আমাদের কোনো বাংলা পত্রিকা নাই সেটাই বিরোধিতা করছি, সমস্যা হচ্ছে ওইখানেই, ইংরেজি করার জন্য আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু ইংরেজি শিখতে হলে বাংলা বলতে হবে এই ধর্মকে প্রচার করেছে। আজকে আমার যত বন্ধু আমেরিকায় আছে তারা নিজ নিজ বাড়িতে একটা করে স্কুল করতে চায়, আগে মাদ্রাসা করতে চায়, এটা একটা উন্নতির ব্যাপার কথা বলছি, সবগুলো কেজি স্কুল ইংলিশ মিডিয়াম করতে চাচ্ছে, তারা টাকা পয়সা পাঠাচ্ছে, এই হচ্ছে আমাদের অবস্থা। তো জানি না এটা আর রাজ্জাক সাহেব দেখলে কি বলতেন। উনি উনি বক্তৃতা দিয়েছিলেন 1985 বাংলা একাডেমিতে একটা, সেখানে উনি বলেছেন বলে এত হইচে করেন না, এখানে ইংরেজি চালু করতে পারবে না। কিন্তু ইংরেজিটা চালু করতে না বললেও বাংলাটা তো বলাতে পারবে, ভালোভাবেই তো বলাচ্ছে, দেখতে পাচ্ছেন না? আপনাদের অনেক ধন্যবাদ, আমি একটু প্রয়োজনের চেয়ে বেশি সময় নিলাম বলে দুঃখিত, ধন্যবাদ।